বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই হে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 24 মে, 10 জ্যৈষ্ঠ এবং ফার্সি 3 খোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠানের সূচিবিন্যাস জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন, দৃষ্টিপাতে থাকবে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে হুঁশিয়ারি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশের পাসপোর্ট থেকে ইহুদিবাদী ইসরায়েলে ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আমাদের সংগ্রাম আপনাদের সঙ্গেই আছে, চূড়ান্ত বিজয় আসবে, হামাস ও ইসলামী জিহাদকে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে জবাব দিতে প্রস্তুত হামাস, যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে কি হবে ইসরায়েলি জেনারেলের প্রশ্ন। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতেও সম্ভাবনা নেই বলেছেন তথ্যমন্ত্রী ফখরুল, বললেন সরকারের ভূমিকায় বিশ্ববিবেক হতাশ। ভারতের উত্তরপ্রদেশে গোস্ত বিক্রির সঙ্গে জড়িত এক মুসলিম যুবককে ব্যাপক মারধরের অভিযোগ। আসসালামু আলাইকুম। এতক্ষণ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি আমি আশরাফুর রহমান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি ফিলিস্তিনের হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান এবং ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিবের চিঠির জবাবে বলেছেন, আমাদের অন্তর আপনাদের সংগ্রামের সঙ্গেই আছে, চূড়ান্ত বিজয় আসবে। আজ হামাস নেতা ইসমাইল হানিয়া ও জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালার কাছে লেখা আলাদা চিঠিতে তিনি ওই মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ফিলিস্তিন দখলদারদের বিরুদ্ধে লড়াই মানে জুলুম, কুফরি শক্তি এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই। তিনি বলেন, আপনাদের বিজয়ের ধারাবাহিকতার জন্য অন্তহীন দোয়া রইল। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়াকে লেখা এক চিঠিতে সর্বোচ্চ নেতা আরও বলেছেন, আপনাদের লড়াই হচ্ছে জুলুম, কুফরি শক্তি ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ। আল্লাহর শক্তি ও ইচ্ছাতে আপনারা বিজয়ী হবেন এবং আপনারা পবিত্র ভূমিকে দখলদারদের উপস্থিতির দূষণ ও অপবিত্রতা থেকে মুক্ত করতে সক্ষম হবেন। ইরানের সর্বোচ্চ নেতা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন নাখালাকে লেখা চিঠিতে বলেছেন, ফিলিস্তিনি ভাইদের মহান জিহাদ এবং বিজয় সারা বিশ্বের তাদের সুহৃদয়দেরকে আন্দোলিত করেছে। আমাদের অন্তর এবং হৃদয় আপনাদের সংগ্রামের ময়দানে উপস্থিত আছে এবং আপনাদের বিজয়ের ধারাবাহিকতার জন্য নিরবচ্ছিন্ন দোয়া রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সায়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলি অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আজ বিচার বিভাগের সর্বোচ্চ পরিষদের বৈঠকে একথা বলেন। রাইসি বলেন, দখলদার ইসরায়েলি সেনাবাহিনী এবং গাজা নিপীড়িত জনগণের মধ্যে সরাসরি যুদ্ধের অবসান হলেও সফটওয়্যার বা নরম যুদ্ধ বাকি রয়েছে। এই যুদ্ধটা হল অপরাধীদেরকে আন্তর্জাতিক আদালতের সম্মুখীন করা। এ বিষয়ে জোরালো তৎপরতা চালাতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি পবিত্র জেরুজালেম শহরে ফিলিস্তিনিদের ওপর নতুন করে কোনো রকম হামলার চেষ্টা করে তাহলে তার জবাব দিতে হামাজ প্রস্তুত রয়েছে। সংগঠনের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ কানু গতকাল সাওয়া রেডিও চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি বলেন, পবিত্র জেরুজালেম শহরের শেখ জাররা শরণার্থী শিবিরের লোকজন উচ্ছেদ করার ষড়যন্ত্র করা হলে এবং আলাক্সা মসজিদ ভাগ করার চেষ্টা হলে কিংবা এই মসজিদের পরিচয় মুছে ফেলা এবং একে ইহুদিকরণের চেষ্টা হলে আমরা তার জবাব দিতে প্রস্তুত রয়েছি। গাজায় নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন দখলদার ইসরায়েলের অবসরপ্রাপ্ত জেনারেল আইজ্যাক ব্রিক। তিনি ইসরায়েলের একটি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল হামাসের রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে। এবারে যুদ্ধে প্রমাণিত হয়েছে তেল আবিব কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে গেলে মহাবিপর্যয়ের মুখে পড়বে। ব্রিক আরও বলেন, গাজায় ইসরায়েল জঙ্গি বিমান দিয়ে বোমা হামলা করেছে। বিমান হামলা করে যুদ্ধে বিজয়ী হওয়া যাবে এমন ধারণা পুরোপুরি ভুল। আইজ্যাক ব্রিক ইসরায়েলের ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা গাজা থেকে ক্ষেপণাস্ত্র আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছি। এই অবস্থায় আমরা কীভাবে কয়েকটি ফ্রন্টে একসঙ্গে যুদ্ধ করতে সক্ষম হব? যখন হিজবুল্লাহ যুদ্ধে নামবে তখন আমরা কীভাবে তা মোকাবেলা করব? ইরানের অন্যতম পররাষ্ট্রমন্ত্রী এবং ভিয়েনা সংলাপে দেশের প্রধান আলোচক সায়েদ আব্বাস আরাকচি বলেছেন, তাঁর দেশের উপর থেকে শতকরা 95% নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ব্যাপারে ইতিমধ্যে নীতিগত সমঝোতা হয়েছে। তিনি ভিয়েনায় চতুর্থ দফা সংলাপ শেষে দেশে ফিরে রোববার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের এক বৈঠকে মন্তব্য করেন। তিনি গত 4 দফা আলোচনা সম্পর্কে কমিশনে একটি প্রতিবেদন দাখিল করে বলেন, শতকরা 95% নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে। বাকি 4 ভাগ নিয়ে আলোচনা চলছে এবং ভবিষ্যতে পরবর্তী আলোচনায় এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা সম্ভব হবে। আরাকচি বলেন, ইরানের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারে ঐক্যমত হয়েছে, তবে ব্যক্তি পর্যায়ে প্রায় 1500 নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যার মধ্যে 1100 নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মতি আদায় করা গেছে। বাকি 400 নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আলোচনা চলছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে আরও 1441 জন। এ সময় মৃত্যুবরণ করেছে 25 জন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আরো 25 জনের মৃত্যু হয়েছে। একই সময় 1441 জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিনে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। ওদিকে সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় 11 দফা নির্দেশনা দিয়ে 1 সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক জানান, সম্প্রতি জেলায় করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী হার লক্ষ্য করা যাচ্ছে। গত 1 সপ্তাহে করোনা সংক্রমণের হার 50% বেশি। পরিস্থিতি অবনতি হওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরিষদ বিভাগের নির্দেশনা ক্রমে আজ দিবাগত রাত 12টা থেকে লকডাউন দেওয়া হয়েছে। জনগণকে সুরক্ষিত ও নিরাপদে রাখতে জেলার করোনা প্রতিরোধ কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে 7 দিনের জন্য জেলা জুড়ে লকডাউন কার্যকর করা হবে। লকডাউনের সময় সব দোকানপাট ও যান চলাচল বন্ধ থাকবে। রাজশাহী ও নওগাঁ থেকে কোনো যানবাহন চাঁপাইনবাবগঞ্জে প্রবেশ করতে পারবে না। চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো যানবাহন জেলার বাইরে যাবে না। জেলা প্রশাসন গণমাধ্যমকে আরো জানান, এখন আমের ভরা মৌসুমে আমের বাজার বসবে, তবে সেটা ছড়িয়ে ছিটিয়ে বসতে হবে। আম পরিবহনের ক্ষেত্রে বাগান থেকে আম ট্রাকে করে পরিবহন করা যাবে, সেই সঙ্গে কোরিয়ারের মাধ্যমে আম পরিবহন করা যাবে। এদিকে অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষা ব্যবস্থা। দীর্ঘদিন দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় উচ্চশিক্ষায় নেমে এসেছে স্থবিরতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নেই। সচিবালয়ে আজ নিজ দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এদিকে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েলে ভ্রমণের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে দেওয়ায় বিশ্ব বিবেককে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফিলিস্তিনিদের সংগ্রাম এবং তাদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরবতাকে সরকারের নীতিহীন অবস্থান বলে মন্তব্য করেন। ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় গোস্ত পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত এক মুসলিম যুবককে সঘোষিত গোরক্ষকরা ব্যাপকভাবে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলায় গোস্ত পরিবহন ও বিক্রির সাথে জড়িত মোহাম্মদ শাকির নামে এক মুসলিম যুবককে সঘোষিত গোরক্ষকরা ব্যাপকভাবে মারধর করেছে। আজ সোমবার এনডিটিভি হিন্দি ওয়েবসাইট সূত্রে প্রকাশ, ওই আক্রমণকারী গোষ্ঠীর নেতৃত্বদানকারী ব্যক্তি মনোজ ঠাকুর নিজেকে গোরক্ষক বলেছেন। উত্তরপ্রদেশ পুলিশ ক্ষতিগ্রস্তের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে যারা মারধর করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু অভিযুক্তরা মোহাম্মদ শাকিরের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। পাল্টা মামলায় প্রাণী হত্যা, সংক্রমণ ছড়িয়ে দেওয়ার সম্ভাবনাপূর্ণ কাজ করা এবং কোভিড লকডাউন গাইডলাইন লঙ্ঘন সম্পর্কিত ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট এলাকার পুলিশের ডিএসপি গণমাধ্যমকে বলেন, শাকিরকে গ্রেপ্তার করা হয়েছিল, তবে তাকে কারাগারে পাঠানো হয়নি কারণ তার বিরুদ্ধে থাকা ধারাগুলো জামিনযোগ্য। শাকিরের পরিবারের সদস্যরা এনডিটিভিকে নিশ্চিত করেছেন যে শাকিরকে বর্তমানে বাড়িতে চিকিৎসা করানো হচ্ছে। অন্যদিকে শাকিরকে মারধরকারী দলের নেতৃত্বদানকারী মনোজ ঠাকুরকে এখনও গ্রেপ্তার করা হয়নি। মোরাদাবাদের পুলিশ প্রধান প্রভাকর চৌধুরী একটি বিবৃতিতে বলেন, আমরা একটি ভিডিও পেয়েছি যাতে একজন গোস্ত বিক্রেতাকে মারধর করা হচ্ছে, আমরা ওই বিষয়ে একটি মামলা দায়ের করেছি। মামলায় 5-6 জন অভিযুক্ত রয়েছেন যাদের নাম লেখা হয়েছে, আমরা তাদের সন্ধান করছি এবং শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে,
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল মিকদাদ বলেছেন, আমেরিকা ব্যাপকভাবে তাঁর দেশের প্রাকৃতিক সম্পদ লুটপাট করছে এবং সন্ত্রাসীদেরকে পুনর্গঠিত করে সিরিয়ার বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে গতকাল এসব কথা বলেন ফয়সাল মিকদাদ। তিনি সুস্পষ্ট করে বলেন, আমেরিকা দামেস্ক সরকারের বিরুদ্ধে সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। তিনি আরও বলেন, আমেরিকা ও মিত্রজোটের সেনারা সিরিয়ার ভেতরে তেলবাহী গাড়িগুলোতে হামলা চালাচ্ছে। উগ্রতাকপ্রী দায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর কথা বলে আমেরিকা 2014 সালে সিরিয়ায় সামরিক অভিযান চালায়। তখন থেকেই মার্কিন সেনারা সিরিয়ায় অবস্থান করছে, অথচ দামেস্ক সরকারের কাছ থেকে তারা অনুমতি নেয়নি। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আজকের বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর সমন্বয়কারী দপ্তর এক বিবৃতিতে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলার জোরদার করার কথা উল্লেখ করেছে। ফলে আগামী কয়েকদিনে মার্কিন সেনাদের জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে অনেকে মনে করছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলোর সমন্বয়কারী দপ্তর এক বিবৃতিতে সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য নির্দিষ্ট সময়সীমা পার হয়ে যাওয়ার কথা উল্লেখ করে তাদের সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করার কথা জানিয়েছে। মার্কিনীদের উপস্থিতি ওই দেশে নিরাপত্তাহীনতার অন্যতম কারণ। গত বছর 3 জানুয়ারিতে রাজধানী বাগদাদের বিমানবন্দরের কাছেই মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় ইরানের IRGC-র কুৎস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের প্রতিরোধ সংগঠন হাশদার শাহাবির উপপ্রধান আবু মাহদি আল মহান্দেস শহীদ হওয়ার পর ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার হয়। এরপর ইরাকের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ করে যাতে ইরাক থেকে সব মার্কিন সেনা বহিষ্কারের কথা বলা হয়। এরপর ওই মাসেরই 24 তারিখে ইরাকের 10 লাখের বেশি মানুষ মার্কিন বিরোধী বিক্ষোভ করে সেদেশ থেকে সব মার্কিন সেনা বহিষ্কারের দাবি জানায়। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনগুলো গত 1.5 বছরে রাজনৈতিক তৎপরতা ও সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে এটা বুঝিয়ে দিয়েছে যে সেদেশে বিদেশি সেনাদের কোনো প্রয়োজন নেই। এ অবস্থায় মার্কিন সেনা বহিষ্কারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর দুটি কারণে তাদের উপর হামলার ঘটনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম কারণ হচ্ছে ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কারের ব্যাপারে ইরাক সরকারের আন্তরিকতা নিয়ে সন্দেহ রয়েছে। ইরাকের জনগণ ও বেশ কয়েকটি প্রতিরোধ সংগঠন সেদেশ থেকে মার্কিন সেনা বহিষ্কারের জন্য সংসদে গৃহীত প্রস্তাব বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজিমের প্রতি আহ্বান জানিয়েছিল, কিন্তু ওই আহ্বানের পর 1 বছর পেরিয়ে গেলেও মার্কিন সেনাদের বহিষ্কারের বিষয়ে পদক্ষেপ গ্রহণে সরকারের মধ্যে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি। দ্বিতীয় কারণটি হচ্ছে ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো আমেরিকার ধোঁকাবাজির বিষয়টি খুব ভালোভাবে বোঝে। এ বিষয়ে ওই বিবৃতিতে তারা আরও বলেছে, ইরাকে সামরিক প্রশিক্ষণের অজুহাতে মার্কিন সেনারা সেদেশে থেকে যাওয়ার পায়তারা করছে, কিন্তু ইরাকের প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। মোট কথা, ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর বিবৃতি থেকে বোঝা যায় মার্কিন সেনা উপস্থিতির ব্যাপারে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের পাসপোর্টে এতদিন দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইসরায়েল লেখা হতো, তবে নতুন ই পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে দেশের ভেতরে এবং বাইরে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েলের সাথে বাংলাদেশের কোন রকম কূটনৈতিক সম্পর্ক নেই এখন। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টে ইসরায়েল ভ্রমণের বিষয়ে নিষেধাজ্ঞা বহাল ছিল। দি পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল, এই বাক্যটি থেকে এক্সেপ্ট ইসরায়েল অংশটি বাদ দেওয়া হয়েছে, আর এ নিয়ে দেশের ভেতরে এবং বাইরে নতুন করেই আলোচনা শুরু হয়েছে। পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সরকারের সিদ্ধান্তেই নতুন ই পাসপোর্ট থেকে ইসরায়েলের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্টের আন্তর্জাতিক মান বজায় রাখতে গিয়ে এই পরিবর্তন আনা হয়েছে। ওদিকে বাংলাদেশ ইসরায়েলের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবার খবরকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ডিরেক্টর জেনারেল গিলাদ কোহেন। তবে এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার সকালে গণমাধ্যমকে বলেছেন, দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তন হয়নি।
দুনিয়ার কোন পাসপোর্টেই এই এক্সেপ্ট এরকম দিয়ে আছে কেন? তো সেই জন্য দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর ট্রাভেলিং টু অল কান্ট্রিজ এক্সেপ্ট, এই লাইনটা উঠে দেওয়া হয়েছে। বাট ইট ডাজ নট মিন এর ফলে বাংলাদেশ এবং ইসরায়েলের
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রোববার এক বিবৃতিতে পরিষ্কার করে জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের উপরে ইসরায়েল ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে সরকার এবং ইসরায়েলের প্রতি বাংলাদেশের অবস্থান বিন্দুমাত্র পরিবর্তন করেনি। ফিলিস্তিনের উপরে ইসরায়েলের সাম্প্রতিক হামলার নিন্দা করেছে বাংলাদেশ। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী দুই রাষ্ট্র নীতির প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে। এর আগে আল জাজিরায় এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, বাংলাদেশ ইসরায়েলের তৈরি টেলিফোনে আড়িপাতার যন্ত্র কিনেছে। জবাবে বাংলাদেশ জানিয়েছিল, জাতিসংঘ মিশনের জন্য হাঙ্গেরি থেকে এই যন্ত্র কিনেছে বাংলাদেশ। তবে জাতিসংঘের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কাছে এর ব্যাখ্যা জানতে চান।
The UN has not identified in any of these agreements a requirement for the capability provided by the operation of electronic equipment in the nature described by Al Jazeera in its documentary, and such equipment has not been deployed with Bangladeshi contingents in UN
কূটনীতিকরা মনে করছেন, দীর্ঘ ৫০ বছর পর এসে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের নিষেধাজ্ঞা তুলে দেবার পর এবার ইসরায়েলের সাথে সুসম্পর্ক করার জন্য তাগিদ জোরদার হবে। সে লক্ষ্যে কাজ করার জন্য সরকারের উপরে মনস্তাত্ত্বিক চাপও বাড়বে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। শ্রোতা বন্ধুরা, এবারে সংক্ষিপ্ত সংবাদ। আমাদের অন্তর আপনাদের সংগ্রামের সঙ্গেই আছে, চূড়ান্ত বিজয় আসবে, হামাস ও জিহাদ আন্দোলনকে বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে জবাব দিতে প্রস্তুত হামাস, যুদ্ধে হিজবুল্লাহ যোগ দিলে কি হবে প্রশ্ন ইসরায়েলি জেনারেলের। ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই বলেছেন তথ্যমন্ত্রী ফখরুল, বললেন সরকারের ভূমিকায় বিশ্ববিবেক হতাশ। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের নৈশ অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।